ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে গুলশানে অগ্নিকাণ্ডের খবর।
রাজধানী ঢাকার অভিজাত আবাসিক এলাকা গুলশানের এক নম্বরে অবস্থিত শপিং মলে অগ্নিকাণ্ডে এর তিনতলা ভবনের একটি বিরাট অংশ ধসে পড়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
রাজ্যের চিটফান্ড সংস্থা রোজভ্যালির সাথে বেআইনি আর্থিক লেনদেন কাণ্ডে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। তুরস্কের সংবাদ মাধ্যমে এক ব্যক্তির ছবি দেখানো হয়েছে ভিডিওচিত্রে, যে ব্যক্তি কিনা সেই বন্দুকধারী বলে সন্দেহ করা হচ্ছে যাকে ইস্তাম্বুলের নৈশ ক্লাবে গুলির আঘাতে 39 জনকে হত্যা করতে দেখা গিয়েছিল। ওই ভিডিওচিত্র কোনো সেলফোন দিয়ে তোলা বলে দেখে মনে হয়। ওই ফোন হাতে নিয়ে কোনো একজন ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারের চারধারে হাঁটছিল বলেই মনে হয়। ছবি তুলেছে যে ব্যক্তি তার দৃষ্টি ক্যামেরার চোখেই নিবদ্ধ থাকতে দেখা গিয়েছে, কিন্তু তার কণ্ঠ নিঃসৃত কিছু শোনা যায়নি। ওই ভিডিওচিত্র ঠিক কখন ধারণ করা হয় সেটা পরিষ্কার বোঝা যায় না। এর আগে কর্তৃপক্ষ সূত্র থেকে সিকিউরিটি ক্যামেরায় ধারণ করা ছবিতে ওই সন্দেহভাজন বন্দুকধারীর আবছা চেহারা পরিদৃষ্ট হয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যমে বলা হয়, ওই হামলার সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে 2 বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া আর কোনো খুঁটিনাটি প্রকাশ করা হয়নি। তুরস্কের উপপ্রধানমন্ত্রী নোমান কর্তুলমাস সোমবার সাংবাদিকদের জানান, অপর 8 ব্যক্তিকেও এ ব্যাপারে আটক করা হয়েছে। সিরিয়ায় সরকারি বাহিনী রাজধানী দামেস্কের অদূরে তাদের আক্রমণ তৎপরতা বাড়িয়ে তুলেছে। আর ওদিকে বিদ্রোহী লড়াকু জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এ মাসেই পরের দিকে প্রাথমিক যে শান্তি আলোচনা স্থির করা হয়েছে তাতে অংশগ্রহণ থেকে বিরত রইবে তারা। আর এরই মাঝে সিরিয়ার অস্ত্রবিরতি ভঙ্গুর রূপ পরিগ্রহ করছে বলে দেখে শুনে মনে হচ্ছে। ওই শান্তি আলোচনা কাজাখস্তানের রাজধানীতে হবে বলে স্থির হয়। তবে বিদ্রোহীরা বলছে তারা তাদের কথায় সিরিয়া সরকারের অস্ত্রবিরতি লঙ্ঘনের কারণে আলোচনা থেকে নিজেদেরকে প্রত্যাহার করছে। ওই অস্ত্রবিরতির ঐকমত্য হয়েছিল ডিসেম্বরের 30 তারিখে। বিদ্রোহীরা সোমবার এক যৌথ বিবৃতিতে বলেছে, এসব লঙ্ঘন চলছে নিরবচ্ছিন্নভাবে, আর তাই তারা আস্তানা নিষ্পত্তি আলোচনা সংশ্লিষ্ট সকল কিছু হতেই নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিমানবহর ও গোলন্দাজ বাহিনীর মদতপুষ্ট সিরীয় সেনাদল দামেস্কের উত্তর পশ্চিম প্রান্তে ওয়াদি বারাদাপল্লি ও বারাদা উপত্যকার আশপাশের জলধারা সিক্ত এলাকাগুলো কব্জা করার উদ্দেশ্যে অগ্রাভিযান চালায় সোমবার। ওই মানবাধিকার মনিটরিং গ্রুপের মুখপাত্র রামি আব্দেল বলেছেন, একসময়কার আল কায়দা সহযোগী দল আস শাম ফ্রন্ট সহ বিরোধী পক্ষের সঙ্গে সিরীয় সৈন্যরা ধুন্ধুমার লড়াইয়ে ব্যাপৃত রয়েছে। বিদ্রোহী লড়াকুরা অবশ্য ওই অঞ্চলে জঙ্গি দলের উপস্থিতির কথা অস্বীকার করছে। সোমবার জাতিসংঘ বলেছে, ইরাকে সন্ত্রাসী হামলা ও অন্যান্য সহিংস তৎপরতার কারণে গেল বছর 6,878 অসামরিক লোক প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ওই একই সময়ে 12,388 জন। তবে মে, জুলাই, আগস্ট ও ডিসেম্বরে ইরাকের পশ্চিমাঞ্চলবর্তী আনবার প্রদেশে হতাহত হন যাঁরা, তাঁরা এর ভেতরে সামিল থাকলে সংখ্যা আরও বেশি হতো। ইরাকে কর্মরত জাতিসংঘ সহায়তা মিশন ইউনামি বলছে, এ সংখ্যাকে অতি অবশ্যই ন্যূনতম বলে গণ্য করতে হবে। জাতিসংঘ সহায়তা মিশন ইউনামি বলছে, 2015 সালে ইরাকে 7,512 অসামরিক ব্যক্তির প্রাণ বিনাশ ঘটেছিল।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্কে যে টানাপোড়েন রয়েছে তা নিরসনের লক্ষ্যে ইন্দোনেশিয়া কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে। জানাচ্ছেন আমির খসরু তাঁর রিপোর্টে।
মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক সংকটের ইতি ঘটানো এবং এ মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক সংকটের ইতি ঘটানো এবং এ কারণে সৃষ্ট বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যেকার গুরুত্বপূর্ণ সম্পর্ক কমিয়ে আনার লক্ষ্যে ইন্দোনেশিয়া কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রত্ন মারসুদি জানিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত ইন্দোনেশীয় প্রভাবশালী জাকার্তা পোস্ট, দক্ষিণ পূর্ব এশীয় প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য স্টেজ টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী রত্ন মারসুদি বলেছেন তার দেশ একটি অতি স্পর্শকাতর মানবিক সংকট মোকাবেলায় ব্যাপক কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছে। ইন্দোনেশিয়া রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যেকার শীতল এবং দূরত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, খুবই সাবধানতার সাথে তাদের কূটনৈতিক তৎপরতা চালাতে হচ্ছে যাতে অধিকতর সংকটের সৃষ্টি না হয়। গত 19 ডিসেম্বর মিয়ানমারে রোহিঙ্গা সংকট বিষয়ে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠককালে ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট বিষয়ে মিয়ানমারের নেত্রী অং সান সুচির সাথে সাক্ষাৎ এবং আলোচনা করেছেন। পরের দিনই তিনি বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকার গুলশানে সিটি কর্পোরেশনের বিশাল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন জহুরুল আলম তাঁর রিপোর্টে।
সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এর তিনতলা ভবনের একটি বিরাট অংশ ধসে পড়েছে। এ সময় অনেক দোকান মালিককে আহাজারি করতে শোনা যায়। হতাহতের কোনো খবর জানা যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কেও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, একটি মহল বিশেষ তাদের উচ্ছেদ করার জন্য চক্রান্ত করে মার্কেটে আগুন লাগিয়েছে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক অবশ্য নাশকতার অভিযোগ নাকচ করে দেন। শত শত দোকানের এই বিশাল মার্কেটে অগ্নি নির্বাহক ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির সঙ্গে আর্থিক লেনদেন কাণ্ডে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
রোজভ্যালি কাণ্ডে তদন্তের জন্য আজ সিবিআই দপ্তরে দেখা করতে গিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দু দফায় টানা জেরার পর গ্রেপ্তার করা হয় তাকে। সিবিআই সূত্রের খবর, তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তদন্তকারী আধিকারিকেরা। গ্রেপ্তারির প্রসঙ্গে তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যা বলার দলই বলবে। এদিকে আজই রাজ্যের জঙ্গলমহলের সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জঙ্গলমহলের সভা থেকে বলেন, প্রতিবাদ করলে সিবিআই, ইডি, আয়কর দপ্তরকে লাগিয়ে দিচ্ছে মোদী সরকার। কত সিবিআই আছে, সবাইকে গ্রেপ্তার করুন। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পর সমস্ত তৃণমূল সাংসদদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চীন গতকাল সোমবার নিশ্চিত করে জানিয়েছে তাদের একমাত্র বিমানবাহী রণতরীটি এই গেল সপ্তাহে দক্ষিণ চীন সাগরের সামরিক মহড়ায় শরিক হয় এই প্রথমবারের মতো। স্বশাসিত তাইওয়ানের কর্মকর্তারা যখন ঘোষণা করেন যে তাদের মহড়া দ্বীপটির মাত্রই 166 কিলোমিটার দক্ষিণ প্রান্তে সংঘটিত হচ্ছে, ঠিক তারই কদিন পর চীন নিশ্চিতভাবে এ খবর প্রকাশ করল। তাইওয়ানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট রূপে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপচারিতায় কথাবার্তা বলার পর থেকেই এহেন এক উত্তেজনা পরিকীর্ণ পরিস্থিতির উদ্ভব ঘটেছে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট রূপে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এই সোমবার বলেছেন যে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড অবধি পৌঁছুতে পারবে এমন পাল্লার পারমাণবিক অস্ত্র বানানো উত্তর কোরিয়ার কম্য নয়। তেমনটি হবে না আদৌ, ট্রাম্প এ কথা বলেছেন টুইটার বার্তায়। তবে বিশদ কোনো রকম ব্যাখ্যা এ কথার তা তিনি দেননি। উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করে ফেলেছে। উত্তর কোরীয় নেতা কিম জং উন এ কথা বলবার একদিন পরই ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা শোনা গেল। ট্রাম্পের সর্বসাম্প্রতিক মন্তব্যে উত্তর কোরিয়ার তাৎক্ষণিক কোনো মন্তব্য এখনও অবধি শোনা যায়নি। ইসরায়েলের জাতীয় কারচুপি বাহিনী বিরোধী ন্যাশনাল ফ্রড স্কোয়াডের পুলিশ দলকে জেরুসালেমে কড়া প্রহরা পরিবেষ্টিত প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে যেতে দেখা গিয়েছে। অর্থনৈতিক অসদাচরণমূলক অপরাধ তৎপরতার অভিযোগ তদন্তের কাজে এ তৎপরতা পরিলক্ষিত হয়। ইসরায়েল এবং বিদেশের বিত্তবানদের কাছ থেকে অবৈধ পন্থায় উপহার সামগ্রী গ্রহণের অভিযোগ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় আজ মঙ্গলবার। পুলিশ বলছে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় সতর্কতার সঙ্গেই, তিনি যাই বলবেন সেটাই তাঁর বিরুদ্ধে অভিযোগ হিসেবে ব্যবহার করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা 10 জানুয়ারি শিকাগোতে তার বিদায়ী ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের একটা ঐতিহ্য হচ্ছে মেয়াদ শেষে বিদায় ভাষণ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। প্রেসিডেন্ট ওবামা তার ভাষণে যেসব সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করবেন সে বিষয়ে রিপোর্ট পাঠিয়েছেন ভয়েস অফ আমেরিকার কেন ব্রিটমায়ার। রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন তিনি আগামী সপ্তাহে এক বিদায়ী ভাষণ দেবেন এবং সেটিতে তিনি হোয়াইট হাউসে তাঁর 2 মেয়াদের সাফল্যের বিষয় তুলে ধরবেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর দেশ কোন দিকে যাবে সে বিষয়ে তার মতামত তুলে ধরবেন। সোমবার তার সমর্থকদের পাঠানো এক ইমেল বার্তায় ওবামা বলেন ওই ভাষণে তিনি এক অভূতপূর্ব যাত্রার জন্য ধন্যবাদ দেওয়ার এক সুযোগ পাবেন। এছাড়াও গত 8 বছরে জনগণ আরও ভালোর জন্য যেভাবে এদেশে পরিবর্তন এনেছে তা উদযাপন করার এবং ভবিষ্যতে দেশ কোন পথে অগ্রসর হচ্ছে সে বিষয়ে তার কিছু মতামত দেবেন তিনি ওই ভাষণে। 55 বছর বয়স্ক প্রেসিডেন্ট বলেন তার কথায়, সেই 2009 সাল থেকে আমরা আমাদের প্রাপ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি এবং আমরা তাতে আরও বলিষ্ঠ হয়েছি। তার কারণ, আমরা কখনো একটা বিশ্বাস যা আমাদের দেশ প্রতিষ্ঠা থেকে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছে তা পরিত্যাগ করিনি এবং তা হচ্ছে আমাদের দৃঢ় প্রত্যয় যে আমরা দেশের আরও ভালোর জন্য একসঙ্গে এই দেশকে পরিবর্তন করতে পারি। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের একটা ঐতিহ্য হচ্ছে মেয়াদ শেষে বিদায় নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। এই ধারা শুরু করেন জর্জ ওয়াশিংটন 1796 সালে। সেই ধারায় অনুসরণ করছেন প্রেসিডেন্ট ওবামা। ওবামা সোমবার ওয়াশিংটনে ফিরে আসেন দ্বীপরাজ্য হাওয়াইয়ে তাঁর বার্ষিক বড়দিনের ছুটি কাটানোর পর। প্রেসিডেন্ট ওবামা জন্মগ্রহণ করেন হাওয়াইয়ে এবং তার কৈশোরের বেশিরভাগ সময় তিনি সেখানে কাটিয়েছেন। ওবামার সহকারীরা বলেছেন ক্ষমতায় তার দেশ শেষ 2.5 সপ্তাহে তিনি সম্ভবত মাদক ব্যবহার করার অপরাধে যারা কারারুদ্ধ তাদের ক্ষমা করে দেবেন, যেহেতু তিনি মনে করেন যে তাদের যে দণ্ড দেওয়া হয়েছে তা অত্যন্ত কঠিন। এছাড়াও তিনি হয়তো সম্ভবত যেসব নীতিমালা তিনি পছন্দ করেন এবং ট্রাম্প যেগুলোর বিরোধিতা করেন তা সুনিশ্চিত করার জন্য আরও নির্বাহী আদেশ প্রদান করবেন। ওবামা, যিনি একজন ডেমোক্র্যাট, চেষ্টা করেছেন রিপাবলিকান ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া যেন সুষ্ঠু হয়। তিনি তা করেছেন তার সঙ্গে মুখোমুখি বৈঠক করে এবং কয়েকবার টেলিফোন সংলাপের মধ্য দিয়ে। তবে প্রেসিডেন্ট ওবামা এমন কিছু পদক্ষেপ নেন যেগুলোতে নবনির্বাচিত প্রেসিডেন্ট হতাশ হন। ওবামা কিছু নতুন নির্দেশ দিয়েছেন, যেমন যুক্তরাষ্ট্রের উপকূলে সাগরে তেল উত্তোলন বন্ধ করা, নতুন জাতীয় পার্ক স্মৃতিসৌধ ঘোষণা এবং কিউবার গুয়ান্তানামো বেতে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে কারাগার থেকে সন্দেহভাজন সন্ত্রাসীদের মুক্তি দেন। ওবামা এই প্রথমবারের মতো জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূতকে নির্দেশ দেন নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব যেন অনুমোদন লাভ করে। ওই প্রস্তাবে পশ্চিম তটে এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনার সমালোচনা করা হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মস্কো যে কম্পিউটার হ্যাক করে সেজন্য তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। এই দুটি পদক্ষেপই সরাসরি ট্রাম্পের নীতিভঙ্গির বিপরীতে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রেসিডেন্টের জাতীয় স্বাস্থ্য পরিষেবা সংস্কার আইন, যা কিনা তার মেয়াদের প্রধান সাফল্য, তা সুরক্ষা করার লক্ষ্যে ওবামা বুধবার কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠক করবেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান আইন প্রণেতারা জাতীয় স্বাস্থ্য পরিষেবা সংস্কার আইন দ্রুত খারিজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অবশ্য রিপাবলিকানরা এখনও এই বিষয়ে একমত হতে পারেননি যে ওই আইনের পরিবর্তে তারা কোন নীতিমালাগুলো গ্রহণ করবেন। প্রেসিডেন্ট ওবামা যখন আর প্রেসিডেন্ট থাকবেন না, তখন তিনি ও ফার্স্ট লেডি মিশেল ওবামা হোয়াইট হাউসের কাছেই ওয়াশিংটন ডিসিতে একটি বাড়িতে থাকবেন। তাদের ছোট মেয়ে সাশা 2019 সালে হাই স্কুল থেকে পাশ করা পর্যন্ত। প্রায় এক শতাব্দীতে ওবামাই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি তার মেয়াদ শেষে ওয়াশিংটনে থাকছেন। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আগামীকাল বুধবারের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের ক্ষমতায় উত্তরণ পর্ব। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল। কন্যা ক্যারি ফিশারের মৃত্যুর মাত্র একদিন পর সুপারস্টার ডেবি রেইনল্ডসের মৃত্যু 2016 সালে খ্যাতিমান মানুষদের মৃত্যু তালিকায় সর্বশেষ সংযোগ। আরাস আরাবাসের রিপোর্ট থেকে সেলিম হোসেন কাছ থেকে এই রিপোর্টটি শুনুন।
2016 সালের শুরুতে জানুয়ারি মাসে 69 বছর বয়সে ক্যান্সারে মারা যান পপ মিউজিক আইকন ডেভিড বোয়ি। বিশ্বব্যাপী তাঁর মৃত্যুকে স্মরণ করা হয়। ক্যানাডিয়ান নভোচারী ক্রিস হ্যাডফিল্ড ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসার সময় বোয়ির গান গাইতে গাইতে তাঁর প্রতি সম্মান জানান। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টনিন স্কেলিয়া মারা যান ফেব্রুয়ারি মাসে। 1986 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন স্কেলিয়া। একই মাসে মারা যান জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব বাট্রস ঘালি, যিনি জাতিসংঘে প্রথম আফ্রিকান আমেরিকান এবং প্রথম আরবীয় বংশোদ্ভূত জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রেগান 94 বছর বয়সে মারা যান মার্চ মাসে। স্বামী রিগানের মতো মিসেস রিগানও ছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী। তিনি মাদক বিরোধী প্রচারণা জাস্ট সে নো এর জন্য ব্যাপক জনপ্রিয়তা এবং পরিচিতি পেয়েছিলেন। পপ সুপারস্টার প্রিন্স, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে মেধাবী মিউজিশিয়ান, মারা যান এপ্রিলে মাত্র 57 বছর বয়সে। ধারণা করা হয় অতিরিক্ত ওষুধ সেবনেই মারা যান তিনি। দীর্ঘ সময় পার্কিনসন্স রোগে ভুগে জুন মাসে মারা যান কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ছিলেন একজন নাগরিক অধিকার আন্দোলনের নেতা। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবার পর ক্যাসিয়াস ক্লে থেকে নাম পরিবর্তন করে মোহাম্মদ আলী নাম নেন। ভিয়েতনাম যুদ্ধে যেতে অস্বীকৃতি জানানোর ফলে যুক্তরাষ্ট্র সরকার তাকে জেলে নিয়েছিলেন। হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া নোবেল বিজয়ী ব্যক্তিত্ব এলি উইজেল মারা যান জুলাইতে। তাঁর বয়স হয়েছিল 87 বছর। উইজেল শিক্ষকতা করেছেন, প্রায় 60টি বইও লিখেছেন। তিনি ওয়াশিংটনে হলোকাস্ট মিউজিয়াম প্রতিষ্ঠায় সহায়তা করেন। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী শিমন পেরেজ মারা যান জুলাইতে স্ট্রোকে। পেরেজ এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত 1994 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদানের কারণে। সমাজতান্ত্রিক কিউবান নেতা ফিদেল ক্যাস্ট্রো মারা যান নভেম্বরে। মহাশূন্যের কক্ষপথে প্রথম আমেরিকান নভোচারী জন গ্লেন 95 বছর বয়সে মারা যান ডিসেম্বরে। তিনি ওহাইওর সেনেটর ছিলেন। বড়দিন 25শে ডিসেম্বর 53 বছর বয়সে মারা যান জনপ্রিয় গায়ক জর্জ মাইকেল। তিনি শিশু কল্যাণ এবং ক্যান্সার নিরাময়ে লক্ষ কোটি ডলার সহায়তা করেন। 27শে ডিসেম্বর মারা যান স্ক্রিন রাইটার, অভিনেতা এবং স্টার ওয়ারের প্রিন্সেস লিয়া খ্যাত ক্যারি ফিশার।
এবার শুরু হচ্ছে আমাদের ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটসের 85তম পর্ব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই আয়োজনে রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আর হ্যাঁ, এখানে বলে রাখি, ইংলিশ ইন মিনিটস এই অনুষ্ঠানের এটি শেষ পর্ব। আগামী সপ্তাহ থেকে শুনতে পাবেন ইংরেজি শেখার নতুন ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
এটা নিশ্চয়ই ইংরেজি ব্যাকরণ বিষয়ক অনুষ্ঠান।
হ্যাঁ, ঠিক বলেছো। তবে এখন আমরা যথারীতি নজর দিচ্ছি ইংরেজি বাগধারা, বাগবিধি অর্থাৎ ইডিয়মের দিকে।
মানে আপনি গত সপ্তাহের সেই টার্ন দ্য টেবলস এর কথা বলছেন তো?
হ্যাঁ, তাহলে এই টার্ন দ্য টেবলস ইডিয়মটি দিয়ে কয়েকটি বাক্য তৈরি করো।
The Turkish president turned the tables when the coup against him failed.
বাহ, পরের বাক্য।
স্টেফি ওয়ান দ্য প্রিভিয়াস থ্রি ম্যাচেস বাট টুডে ম্যারি টার্ন দ্য টেবলস।
খুব চমৎকার বাক্য বলেছো। এবার তাহলে শোনা যাক আজকের ইডিয়াম।
মিউজিক টু মাই ইয়ার্স।
কি কিছু বুঝতে পেরেছো?
আমার তো মনে হচ্ছে হতে পারে বিষয়টি সঙ্গীত সম্পর্কিত কিছু, কিন্তু আপনি তো আবার হয়তো বলবেন ইডিয়াম হিসেবে এর অর্থটা অন্য রকম।
কথাটা কিন্তু তুমি ভুল বলনি, কারণ ইডিয়ামের অর্থ প্রচলিত মানে থেকে খানিকটা ভিন্ন হয়। যদিও একটা সম্পর্ক অবশ্যই থাকে, বলতে পারো এক ধরনের প্রতীকী সম্পর্ক।
যেমন?
যেমন মিউজিক টু মাই ইয়ার্স এই ইডিয়ামটির মানে বুঝতে হলে শোনা যাক এই কথোপকথন।
Jonathan, I cannot believe we have to work over the weekend.
Did you not hear the news? The meeting for the project got canceled. No work this weekend after all.
Awesome! That is music to my ears. Now I'll have a chance to catch up on my latest book.
এখানে তো প্রথমে অ্যানা তার অসন্তুষ্টি প্রকাশ করছে যে তাকে সপ্তাহান্তে কাজ করতে হবে, কিন্তু জনাথন আবার বলল অন্য কথা।
কি বলল?
জনাথন বলল যে ওই প্রজেক্ট বাতিল হয়ে গেছে, কাজেই অ্যানাকে আর উইকেন্ডে মানে সপ্তাহান্তে কাজে যেতে হবে না।
এবং তারপর?
তখন অ্যানা খুব খুশি হয়ে গেল, তখনই বলল, দারুন, দ্যাটস মিউজিক টু মাই ইয়ার্স। এখানে গান কিংবা মিউজিকের ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল না।
তাহলে কতটুকুন পরিষ্কার বোঝা গেল?
কেবল এটুকু বোঝা গেল যে তার কাছে খুব ভালো লেগেছে এই কথাটা যে এই সপ্তাহান্তে তাকে কাজে ব্যস্ত থাকতে হবে না, সেই ফাঁকে তার প্রিয় বইটি পড়ে নিতে পারবে।
বাহ, ঠিক বলেছ। আচ্ছা বলো তো, গান শুনলে তোমার কেমন লাগে?
অবশ্যই খুব ভালো লাগে।
তাহলে এই ভালো লাগার ব্যাপারটার সঙ্গে গানের বা সঙ্গীতের একটা সম্পর্ক আছে। ভালো লাগাটাই যে সঙ্গীতের মতো মধুর, সেটা বোঝাতেই মিউজিক টু মাই ইয়ার্স ব্যবহার করা হয়েছে।
সেটা কিভাবে?
এই ব্যাখ্যাটা শুনলেই পরিষ্কারভাবে বুঝতে পারবে।
You say something is music to your ears when you hear good news or just news that makes you happy. Music is pleasant to listen to. That is where this expression comes from. In our example, learning that she didn't have to work on the weekend was music to Anna's ears.
হ্যাঁ, এবার অর্থটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। কোন রকম সুসংবাদ বা খুশি হবার মতো, ভালো লাগার মতো সংবাদ।
এই তো, খুব ভালো বলেছ। তাহলে মিউজিক টু মাই ইয়ার্স এই ইডিয়াম ব্যবহার করে এখন কয়েকটি বাক্য তৈরি করো তো।
জি, ঠিক আছে। It was music to my ears when I heard we are going to a cruise next week.
বাহ, দারুণ হয়েছে তোমার বাক্য। পরের বাক্য।
When my brother heard he got great A in his exam, it was music to his ears.
আরো একটা বাক্য সাবরিনা।
The news about a Bangladeshi boy reaching the peak of the Mount Everest was a music to our ears.
বাহ, খুব চমৎকার হয়েছে। তবে এখন তো আমাদের ওঠার পালা।
আর আগামী সপ্তাহে আমরা উপস্থিত হব ইংরেজি শেখার নতুন ধারাবাহিক এভরিডে গ্রামার নিয়ে।
আর ইংলিশ ইন মিনিটস এই ধারাবাহিক অনুষ্ঠানের শেষ পর্ব থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে রয়েছে মিতালি রাসর। আমাদের আজকের মিতালি রাসর পরিচালনা করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ সাবরিনা। মিতালি রাসরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকেই আমাদের ইমেলে এবং চিঠির মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ইমেলে পাওয়া কয়েকজনের নাম বলছি। খোকন নস্কর, সোনারগা কলকাতা থেকে, আপনি আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আরও লিখেছেন শুভেন্দু পাল, আপনি লিখেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিতালি লিসনার্স ক্লাব থেকে, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আরও চিঠি লিখেছেন ইমেলে বাংলাদেশের কুমিল্লার চাপাপুর থেকে মোহাম্মদ রবিউল হক, আপনিও আমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও জানাই নববর্ষের শুভেচ্ছা। আর হটু দেওয়ান, বর্ধমানের নাগেরপাড়া হটু দেওয়ান, সেখান থেকে অজয় কুমার সরকার, আপনিও আমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকেও জানাই নববর্ষের শুভেচ্ছা। আরও চিঠি লিখেছেন আমাদের কাছে বাংলাদেশের খুলনার দাকোপ বাণী শান্তা থেকে মুকুল সর্দার। আপনি খেজুরিয়া বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আপনি লিখেছেন যে 28শে ডিসেম্বর বুধবার আহসানুল হকের সঞ্চালনায় বছর শেষের বিশেষ হ্যালো ওয়াশিংটন অসাধারণ ছিল, বিশেষ করে চিরকুটের গান ছিল বাড়তি পাওনা। ধন্যবাদ আহসানুল হককে। আর আপনি আরও লিখেছেন, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকলকে ইংরেজির নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার এই সুন্দর চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানেই শেষ করতে হচ্ছে মিতালি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
শুরুই করছি আমাদের ঢাকা সংবাদদাতাদের রিপোর্ট দিয়ে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানাচ্ছেন আমির খসরু তার একটি রিপোর্টে।
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। মফস্বলের বেলা 3:10 মিনিট খানেক সময় ধরে ওই ভূকম্পনটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন জরিপ বিভাগ জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5 এবং উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 170 কিলোমিটার উত্তর পূর্বে, 170 কিলোমিটার দূরত্বে এবং ত্রিপুরার আগরতলা থেকে 76 কিলোমিটার পূর্বে ত্রিপুরার আম্বাসা এলাকায়। আর এটি ছিল ভূপৃষ্ঠের 36 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং মানুষজন রাস্তা এবং খোলা জায়গায় নেমে আসেন। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় সংযোজিত হয়েছে অত্যাধুনিক FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, জানাচ্ছেন জহুরুল আলম তার রিপোর্টে।
দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থার মহড়া অনুষ্ঠিত হয়েছে। FM-90 একটি অত্যাধুনিক সমরাস্ত্র যা বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এই ক্ষেপণাস্ত্র সকল প্রকার বিমান, ড্রোন, ক্রুজ মিসাইলকে ভূপতিত করতে সক্ষম। এটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিন ও রাতে সমানভাবে কার্যকর। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার অন্যান্য সংবাদ। তুরস্কের সংবাদ মাধ্যমে এক ব্যক্তির ছবি দেখানো হয়েছে ভিডিও চিত্রে, যে ব্যক্তি কিনা সেই বন্দুকধারী বলে সন্দেহ করা হচ্ছে যাকে ইস্তাম্বুলের নৈশ ক্লাবে গুলির আঘাতে 39 জনকে হত্যা করতে দেখা গিয়েছিল। সিরিয়ায় সরকারি বাহিনী রাজধানী দামেস্কের অদূরে তাদের আক্রমণ তৎপরতা বাড়িয়ে তুলেছে। আর ওদিকে বিদ্রোহী লড়াকু জোটের পক্ষ থেকে বলা হয়েছে এ মাসেই পরের দিকে প্রাথমিক যে শান্তি আলোচনা স্থির করা হয়েছে তাতে অংশগ্রহণ থেকে বিরত রইবে তারা, আর এরই মাঝে সিরিয়ার অস্ত্রবিরতি ভঙ্গুর রূপ পরিগ্রহ করছে বলে দেখে শুনে মনে হচ্ছে। ওই শান্তি আলোচনা কাজাখস্তানের রাজধানীতে হবে বলে স্থির হয়, তবে বিদ্রোহীরা বলছে তারা তাদের কথায় সিরিয়া সরকারের অস্ত্রবিরতি লঙ্ঘনের কারণে আলোচনা থেকে নিজেদেরকে প্রত্যাহার করছে। ওই অস্ত্রবিরতির ঐকমত্য হয়েছিল 30 ডিসেম্বর। সোমবার জাতিসংঘ বলেছে ইরাকে সন্ত্রাসী হামলা অন্যান্য সহিংস তৎপরতার কারণে গেল বছর 6,878 অসামরিক লোক প্রাণ হারিয়েছে, আহত হয়েছে একই সময়ে 12,388 জন। চীন গতকাল সোমবার নিশ্চিত করে জানিয়েছে তাদের একমাত্র বিমানবাহী রণতরীটি এই গেল সপ্তাহে দক্ষিণ চীন সাগরের সামরিক মহড়ায় শরিক হয়, এই প্রথমবারের মতো। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড অবধি পৌঁছুতে পারবে এমন পাল্লার পারমাণবিক অস্ত্র বানানো উত্তর কোরিয়ার কম্য নয়। ইসরায়েলের জাতীয় কারচুপি বাহিনী বিরোধী ন্যাশনাল ফ্রড স্কোয়াডের পুলিশ দলকে জেরুজালেমে কড়া প্রহরা পরিবেষ্টিত প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে যেতে দেখা গিয়েছে। পুলিশ বলছে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় সতর্কতার সঙ্গেই।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.